আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ জিলহজ মাসকে কেন্দ্র করে মাদানী চ্যানেলে অসংখ্য প্রোগ্রাম আপনাদের জন্য নতুন করে নিয়ে এসেছে। এর মধ্যে আরও একটি অনুষ্ঠান অ্যাড করার চেষ্টা করেছি আমরা ঐতিহাসিক কোরবানি নামে। আল্লাহ চায় এই অনুষ্ঠানে এমন কিছু চমৎকার বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব, আলোচনা করার চেষ্টা করব, যা আমাদের ইলিমে বরকত হবে এবং নতুন কিছু তথ্য আমাদের জানা হবে। আর এই অনুষ্ঠানটি নিয়ে নয় জিলহজ পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে আপনাদের সাথে থাকার চেষ্টা করব। মনে রাখতে হবে অনুষ্ঠানের নাম ঐতিহাসিক কোরবানি। আসুন আগে আমরা একটি দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করি, এরপর এই অনুষ্ঠানে কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা আপনাদের সাথে শেয়ার করব। নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, যেহেতু অনুষ্ঠানের নাম ঐতিহাসিক কোরবানি, সৃষ্টির শুরু থেকে নিয়ে আখিরি নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোরবানির যে এক ধারাবাহিকতা, কোন জমানায় কোন ব্যক্তিরা কিভাবে কোরবানি করতেন, তাদের কোরবানি করার ধরন কেমন ছিল, লক্ষণ কেমন ছিল এবং তাদের কোরবানিগুলো কিভাবে কবুল করা হতো, তাদের কোরবানি কিভাবে তারা বুঝতো যে কবুল হয়েছে কি না, এই সকল বিষয় নিয়ে ইনশাআল্লাহ তাবারাকাতাল আপনাদের সাথে আলোচনা করব। অনেকেই মনে করে কি কোরবানি হয়তো আমাদের জমানাতেই বা কোরবানি হয়তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা থেকেই শুরু হয়েছে, এর পিছনে ঘটনা কি রয়েছে, রহস্য কি রয়েছে এবং কোরবানির সাথে সম্পর্ক রাখে এমন আরও অসংখ্য তথ্য আপনাদের সামনে তুলে ধরার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আজকের যে বিষয় নিয়েছি দর্শক, পৃথিবীতে সর্বপ্রথম কোরবানি কোন ব্যক্তি করেছেন, কার হুকুমে হয়েছে এবং কোন ঘটনাকে কেন্দ্র করে এই কোরবানি করার কথা উল্লেখ হয়েছে বা উল্লেখ করা হয়েছে, কোরআনে পাকে চমৎকার এই ঘটনা এসেছে সর্বপ্রথম কোরবানির ব্যাপারে। চলুন এ সম্পর্কে একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, এরপর কোরবানির বিষয়টাও এর মধ্যেই চলে আসবে। দুনিয়াতে সর্বপ্রথম হত্যাকারী হলো কাবিল এবং সর্বপ্রথম নিহত হলো হাবিল। কাবিল ও হাবিল উভয়েরই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের সন্তান, অর্থাৎ উভয় ব্যক্তি হাবিল এবং কাবিল উভয় ব্যক্তি আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের সন্তান। এই দুইজনের ঘটনাটি হলো যে হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার যখন সন্তান ভূমিষ্ঠ হতো তখন এক জোড়া দুইজন সন্তান ভূমিষ্ঠ হতো, এর মধ্যে একজন ছেলে আর একজন মেয়ে। এই পদ্ধতিতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম কাবিলের বিবাহ দিতে চাইল যে হাবিলের সাথে জন্মগ্রহণ করেছিল, কিন্তু কাবিল এতে রাজি হলো না, কেননা আকলিমা বেশি সুন্দরী ছিল তাই সে তাকেই বিয়ে করতে চাইল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম তাকে বোঝালো যে আকলিমা তোমার সাথেই জন্মগ্রহণ করেছে আর আমার শরীয়ত হলো যে একজোড়া ভাই বোন জন্মগ্রহণ করবে, তাদের এক অপরের সাথে বিয়ে হবে না, অপর জোড়ার বোনের সাথে এই জোড়ার ভাইয়ের বিয়ে, এই জোড়ার ভাইয়ের সাথে অপর জোড়ার বোনের বিয়ে। অর্থাৎ যখন দুইজন সন্তান ভূমিষ্ঠ হয়, একজন ছেলে একজন মেয়ে, এই দুইজনের বিয়ে হবে, পরবর্তী যে দুইজন সন্তান ভূমিষ্ঠ হবে তাদের ছেলের সাথে এই জোড়ার মেয়ে আর ওই জোড়ার মেয়ের সাথে এই জোড়ার ছেলে, এভাবে করে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম তাদের মধ্যে এক নিয়ম নীতি বা শরীয়ত তাদের মধ্যে লিপিবদ্ধ করলেন এবং তাদের জন্য শরীয়তের বিধান জারি করে দিলেন। তো যখন এমনটা ঘটল, আকলিমাকে বিয়ে করার জন্য সে প্রস্তাব দিচ্ছে, তখন আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন যে ইনি তো তোমার সাথেই জন্মগ্রহণ করেছে, তাই সে তোমার বোন আর তার সাথে তোমার বিবাহ হতে পারে না, কিন্তু সে নিজের সিদ্ধান্তের উপরেই অটল রইল। অবশেষে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম এই আদেশ দিল যে উভয় ব্যক্তি অর্থাৎ হাবিল এবং কাবিল উভয় নিজ নিজ কোরবানি আল্লাহ পাকের দরবারে পেশ করো। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম তখন নিজ সন্তানদেরকে অর্থাৎ হাবিল এবং কাবিলকে উভয়কেই বললেন তোমরা কোরবানি পেশ করো আল্লাহ তাআলার দরবারে, যার কোরবানি কবুল হবে আকলিমার অধিকারী সেই হবে। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম চমৎকার এক সিদ্ধান্ত তখন নিলেন যে তোমরা উভয় ব্যক্তি, উভয় সন্তান, উভয় ভাই কোরবানি করো। তোমাদের যাদের কোরবানি আল্লাহ তালার দরবারে কবুল হবে সেই আকলিমাকে পাবে, তার সাথেই আকলিমার বিবাহ হবে। সেই যুগে কোরবানি কবুল হওয়ার এই নিদর্শন ছিল যে আসমান থেকে একটি আগুনের খণ্ড আসত এবং যেই কোরবানি আল্লাহ পাকের দরবারে কবুল হতো তা খেয়ে নিত। আসমান থেকে যে আগুন আসত ওই কোরবানির গোশত ওই আগুন খেয়ে নিত। সুতরাং কাবিল গমের কিছু শীষ এবং হাবিল একটি ছাগল কোরবানির জন্য পেশ করল। আসমানি আগুনের খণ্ড হাবিলের কোরবানি খেয়ে নিল এবং কাবিলের গমগুলো রেখে দিল। এর কারণে কাবিলের মনে হিংসা ও বিদ্বেষ সৃষ্টি হল আর সে হাবিলকে হত্যা করার মনস্থির করল এবং সে হাবিলকে বলে দিল যে আমি তোমাকে হত্যা করব। যখন আল্লাহ পাকের দরবারে একজনের কোরবানি কবুল হয়েছে আর তার কোরবানি আসমান থেকে আগুনের খণ্ড এসে সেই কোরবানি তুলে নিয়ে গেল বা গ্রাস করে নিল, তখন অপর ব্যক্তি যার কোরবানি কবুল হয়নি সে ক্ষিপ্ত হতে লাগলো, হিংসা বিদ্বেষ অন্তরে জন্মাতে লাগলো এবং সে হাবিলকে বলেই দিল যে আমি তোমাকে হত্যা করব। হযরত হাবিল বলল, কোরবানি কবুল করা আল্লাহ পাকের কাজ এবং তিনি মোত্তাকি বান্দাদের কোরবানি কবুল করেন। কত সুন্দর চমৎকার উত্তর তিনি দিয়েছেন যে কোরবানি কবুল করা আল্লাহ পাকের কাজ আর আল্লাহ পাক মোত্তাকি বান্দাদের কোরবানি কবুল করে থাকেন। যদি তুমি মোত্তাকি হতে তবে অবশ্যই তোমার কোরবানি কবুল হতো। এর পাশাপাশি হাবিল এটা বলে দিল যে যদি তুমি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও তবে আমি নিজের হাত বাড়াবো না। অর্থাৎ যদিও তুমি আমাকে হত্যা করার জন্য অগ্রসর হও, সামনে আসো, হাত বাড়াও, তবে একটা কথা মনে রাখবে, আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না বা আমি তোমার প্রতি প্রতিশোধ নিতে যাইবো না, কেননা আমি আল্লাহ পাককে ভয় করি। আমি এটাই চাই যে আমারও তোমার গুনাহ উভয়টি তোমারই পাল্লায় পড়ুক এবং তুমি দোজখী হয়ে যাও, কেননা অন্যায়কারীর এটাই শাস্তি। অবশেষে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে দিল। হত্যা করার সময় হাবিলের বয়স 20 বছর ছিল এবং হত্যার এই ঘটনা মক্কাতুল মোকাররমার সাওর পর্বতের পাশে হেরা পর্বতের গিরিখাতে হয়েছিল এবং কারো কারো মতে বসরার যে স্থানে মসজিদে আজম নির্মিত হয়েছে সেখানে মঙ্গলবার সংঘটিত হয়েছিল। বর্ণিত আছে যখন হাবিলকে হত্যা করা হলো তখন 7 দিন পর্যন্ত ভূমিকম্প ছিল, কেননা সর্বপ্রথম জমিনে হত্যা ঘটেছিল। কেউ কাউকে মেরেছে সর্বপ্রথম জমিনে এই প্রথম, আর বলা হয় প্রায় 7 দিন পর্যন্ত ভূমিকম্প ছিল। বন্য পশু পাখি ও জীবজন্তুদের মধ্যে অস্থিরতা চাঞ্চল্য ছড়িয়ে পড়ল আর কাবিল অনেক ফর্সা ও সুন্দর ছিল। ভাইকে হত্যা করতেই তার চেহারা একেবারে কালো ও কুচ্ছিত হয়ে গেল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসালাম খুবই দুঃখিত ও চিন্তিত হলেন, এমনকি হাবিলের দুঃখে 100 বছর পর্যন্ত কখনো তার মুখে হাসি আসেনি এবং সুরআনি ভাষায় তিনি হাবিলের শোকগাথা বলেন, যার আরবি অর্থ সকল শহর ও এর অধিবাসীদের মাঝে অনৈক্য সৃষ্টি হয়ে গেল আর জমিনের চেহারা ধুলোময় ও কুশ্রী হয়ে গেল, প্রতিটি রং ও স্বাদময় বস্তু পরিবর্তন হয়ে গেল আর ফর্সা চেহারার উজ্জ্বলতা কমে গেল। আদম আলাইহিস সালাতু ওয়াসালাম তখন তার সেই সন্তানকে এমনভাবে কবিতা শোনাচ্ছিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসালাম খুবই অসন্তুষ্ট হয়ে কাবিলকে অভিশাপ দিয়ে তার দরবার থেকে বের করে দিলেন এবং সেই দুর্ভাগা আকলিমাকে সাথে নিয়ে ইয়ামেনের মাটিতে আদনে চলে গেল। সেখানে ইবলিস তার নিকট এসে বলতে লাগলো, হাবিলের কোরবানিকে আগুন এই জন্য খেয়ে নিয়েছিল যে সে আগুনের উপাসনা করত, তাই তুমিও একটি আগুনের মন্দির বানিয়ে আগুনের উপাসনা করো। সুতরাং কাবিল সর্বপ্রথম ব্যক্তি যে আগুনের ইবাদত করছে এবং সেই দুনিয়ায় সর্বপ্রথম ব্যক্তি আল্লাহ পাকের অবাধ্যতা করছিল এবং সর্বপ্রথম দুনিয়ায় অন্যায়ভাবে রক্ত প্রবাহিত করেছিল আর সেই প্রথম অপরাধী যাকে জাহান্নামে সর্বপ্রথম নিক্ষেপ করা হবে। এবং হাদিস শরীফে রয়েছে দর্শক শ্রোতা, দুনিয়ায় কিয়ামত পর্যন্ত যতগুলো অন্যায়ভাবে হত্যাযোগ্য হবে কাবিল ও এর অংশীদার হবে, কেননা সেই সর্বপ্রথম অন্যায়ভাবে হত্যার পদ্ধতি চালু করেছিল। সে তাকে একটি পাথর মেরে হত্যা করে দিল এবং এই দুর্ভাগা নবী পুত্র হওয়ার পরেও আগুনের উপাসনা করে কুফর ও শিরিকের অবস্থায় নিজের সন্তানের হাতেই মারা গেল। হাবিল হত্যা হওয়ার 5 বছর পর হযরত শীষ আলাইহিস সালাতু ওয়াসালামের জন্ম হয়। তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসালাম এর বয়স শরীফ 130 বছর হয়েছিল। তিনি তার এই ভদ্র সন্তানের নাম রাখলেন শীশ। এটি সুরিয়ানি ভাষার শব্দ আর আরবিতে এর অর্থ হচ্ছে আল্লাহ পাকের দান। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসালাম 50টি সহিফা অর্থাৎ আসমানি কিতাব যা তার প্রতি অবতীর্ণ হয়েছিল সেই সবই হযরত শীশ আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন এবং তাকে খলিফাও বানালেন এবং বংশে কল্যাণ ও বরকতের জন্য দোয়া করলেন। আমাদের প্রিয় নবীর রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই হযরত শীশ আলাইহিস সালামের বংশধর থেকেই এসেছেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই চমৎকার ঘটনা এবং এর যে কোরআনে পাকের মধ্যে আয়াত নাজিল হয়েছে তাও আপনাদেরকে তর্জমা শোনাবো। ঘটনার মধ্যে যে কোরবানির কথা এসেছে, আমরা যারা চিন্তা করতাম এতদিন যে এই কোরবানির শরিয়াত বা এই কোরবানির হুকুম আহকাম শুধু হয়তো বা আমাদের নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু হয়েছে এমনটা নয়। আমরা শুনলাম আদম আলাইহিস সালাতু ওয়াসালামের সন্তানরা হাবিল এবং কাবিলকে কোরবানি দেওয়ার জন্য বলছেন তার বাবা নবী আদম আলাইহিস সালাতু ওয়াসালাম, তখন তারা উভয় ব্যক্তি কোরবানি দিলেন আর আল্লাহ পাকের দরবারে যারটা কবুল হয়েছে আসমান থেকে আগুন এসে তারটা উঠিয়ে নিয়ে গেল আর যারটা কবুল হয়নি তারটা জমিনে রয়ে গেছে। পূর্বের জমানার এমন অনেক ইতিহাস আমাদের জানা আছে, তাদের গুনাহ কারো কপালে লেখা থাকতো, কারো গুনাহ তাকে দেখলেই তার ওই গুনাহের গন্ধ তার থেকে আসতো। এক এক জমানাতে এক এক নবীর উম্মাতের গুনাহসমূহের ব্যাপারটাই ভিন্নভাবে ছিল। আর আদম আলাইহিস সালাতু ওয়াসালামের সন্তানদের ব্যাপারে আমরা শুনলাম যে তাদের কোরবানি যে কবুল হয় না তার একটা আলামত, তার একটা চিহ্ন, তার একটি নিদর্শন থেকে যেত জমিনে, তা মানুষ দেখত কোরবানি করছে। কোরবানি করার পর তার সেই পশু হোক বা ওই জমানায় ওই দিনে ওই শরীয়তে যেটাই যেভাবে দেওয়ার হুকুম ছিল, আমাদের তো এখন দিনে মুহাম্মদ অর্থাৎ নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে যে শরীয়তের হুকুম এসেছে, আমাদের জন্য যে হুকুম দেওয়া হয়েছে আমরা কোন পশু দিয়ে কোরবানি করব তা আমরা স্বাভাবিকভাবে সবাই জানি। কিন্তু পূর্বের জমানায় যখন বনি ইসরায়েলের জমানায় আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের জমানায় তার শরীয়তে যেই যেই বস্তু দিয়ে কোরবানি করার কথা হুকুম এসেছে সেটা দিয়ে তারা কোরবানি করেছেন। যার কোরবানি কবুল হতো আসমান থেকে আগুনের খণ্ড আসতো, টুকরো আসতো, আগুন আসতো, এসে কোরবানির সেই বস্তুকে উঠিয়ে নিয়ে যেত। আজকের যে বিষয় বা আজকের যে আলোচনা আমরা শুনলাম এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে যে আয়াতে কারিমা ইরশাদ করেছেন তার তর্জমাও আমরা ইনশাআল্লাহ তাআলা শুনবো। সূরা আল মায়েদা আয়াত নাম্বার 27-30 পর্যন্ত এই ঘটনাকে কেন্দ্র করেই আল্লাহ পাক আয়াতে কারিমা ইরশাদ করছেন। কাঞ্জুল ইমান থেকে অনুবাদ। আর তাদেরকে পরে শুনান আদমের দুই পুত্রের সত্য সংবাদ, যখন তারা উভয়ে এক একটি কোরবানি পেশ করল তখন একজনের কোরবানি কবুল হলো আর অন্যজনের কোরবানি কবুল হলো না। সে বলল শপথ রইল আমি তোমাকে হত্যা করব, অপরজন বলল আল্লাহ তাদের থেকেই কবুল করেন যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, নিশ্চয়ই তুমি তোমার হাত আমার দিকে বাড়াও আমাকে হত্যা করার জন্য, তবে আমি আপন হাত তোমার দিকে বাড়াবো না এজন্য যে তোমাকে হত্যা করব। আমি আল্লাহকে ভয় করি যিনি সমগ্র বিশ্বের মালিক, আমি তো এটাই চাই যে আমার ও তোমার পাপ উভয়টারই ভার তুমি বহন করবে, সুতরাং তুমি দোজকবাসী হয়ে যাবে এবং অন্যায়কারীদের এটাই শাস্তি। অতপর তার মন তাকে ভাতৃত্ব হত্যার প্ররোচনা দিল এবং সে তাকে হত্যা করলো, ফলে সে রয়ে গেল ক্ষতির মধ্যে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই যে চমৎকার ঘটনা কোরআনে পাকের মধ্যে ইরশাদ হয়েছে, হাবিল কাবিল ভাইয়ের মধ্যে যে প্রবলেম হয়েছিল, যে সমস্যাগুলো হয়েছিল, এই সমস্যা কি আজ নেই সমাজে? তখন থেকে শুরু হয়েছিল শরীয়তের হুকুম যেটা ছিল, আদম আলাইহিস সালাতু ওয়াসালাম যে হুকুম তাদের জন্য ইরশাদ করেছিলেন যে তোমার সাথে যে বোনের জন্ম হয়েছে তুমি তাকে বিয়ে করতে পারবে না, সে তোমার বোন, তোমার বিয়ে হবে পরের যে এক জোড়া সন্তান ভূমিষ্ঠ হয়েছে জন্মগ্রহণ করেছে তাদের মধ্যে যে মেয়ে রয়েছে তার সাথে তোমার বিয়ে হবে। কিন্তু সে অমান্য করলো আর নিজের নফসের চাহিদা, নফস তাকে ধোকা দিল, সে নবীর কথা অমান্য করলো, বাবার কথা অমান্য করলো, হুকুমকে অমান্য করলো, তখন কোরবানির করার কথা বললেন। যার কোরবানি কবুল হবে সেই আকলিমাকে পাবেন, কিন্তু কোরবানি তো কবুল হয়েছে নেককার ব্যক্তির, মোত্তাকি ব্যক্তির, কিন্তু পরবর্তীতে কী করলো? সে হত্যার মতো চিন্তা করলো অন্তরে। কোরআনে পাকে এই চমৎকার আয়াতে কারিমা আমরা বারবার পড়ি, তবে আমাদেরও হুঁশ ফিরবে আমাদের সমাজের মধ্যেও কি আজকাল নফসের চাহিদা মেটাতে গিয়ে এমন অপরাধ করছে না মানুষ? অবশ্যই করছে। বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে দেখেন আপনারা, বিভিন্ন সময় মিডিয়াগুলোতে এই নিউজগুলো প্রচার করা হয় যে আপনার নফসের চাহিদা বা নফসের ধোকায় পড়ে মানুষ আজকে গুনাহের মধ্যে, হারামের মধ্যে লিপ্ত হচ্ছে। কেউ জানে না, কিন্তু একদিন না একদিন সেটা প্রকাশ পেয়ে যায়, এবং এমনভাবে প্রকাশ পায় দেখা যায় এমনভাবে মারা গেছে, রাস্তায় পড়ে আছে, রোডে পড়ে আছে, কোথায় পড়ে আছে, রেল লাইনে পড়ে আছে। আল্লাহ তাআলা হিফাজত দান করুক। এই নফসের গোলামি করতে গিয়ে, নফসের চাহিদা পূরণ করতে গিয়ে, নফসের ধোকায় পড়ে জানি না কত যুবক ধ্বংস হয়ে গেছে, জানি না কত মেয়ে ধ্বংস হয়ে গেছে এটার কারণে। আল্লাহ পাকের দরবারে তওবা করা উচিত, এবং নিজের নফসের গোলামি না করে আল্লাহ পাক যে হুকুম আহকাম আমাদের জন্য ইরশাদ করেছেন তা মেনে নেওয়া উচিত। দুনিয়া সর্বপ্রথম যেই হত্যা ও অন্যায়ভাবে রক্ত প্রবাহিত হয়েছিল তা একজন মহিলাকে নিয়েই হয়েছিল। সুতরাং কোনো মহিলার ফেতনা সৃষ্টিকারী প্রেমে পড়া থেকে আল্লাহ পাকের আশ্রয় প্রার্থনা করা উচিত। আল্লাহ আমাকে এমন ধরনের ফেতনা থেকে আমাকে হেফাজত দান করো। কাবিল হিংসা অন্তরে পোষণ করে নিজের ভাইকে হত্যা করে দিল। এ থেকে জানা গেল হিংসা মানুষের কত বড় ও ভয়ঙ্কর বাতিনির। তাই কোরআনুল কারিমের সুরা ফালাক আয়াত নম্বর 5 ইরশাদ করে আদেশ দেওয়া হয়েছে যে হিংসুকের হিংসা থেকে আল্লাহ পাকের আশ্রয় প্রার্থনা করতে থাকা। অন্যায়ভাবে রক্ত প্রবাহিত করা কত বড় অপরাধ, যে এই অপরাধের কারণে একজন নবী আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের সন্তান তার পিতা হযরত আদম আলাইহিস সালামের দরবার থেকে বিতাড়িত হয়ে কুফর ও শিরিকে লিপ্ত হয়ে মারা গেল, এবং কিয়ামত পর্যন্ত হওয়া প্রতিটি অন্যায় হত্যাকাণ্ডের অংশীদার হয়ে জাহান্নামের আজাবে গ্রেপ্তার হবে। এ থেকে জানা গেল যে ব্যক্তি কোনো মন্দ পদ্ধতি আবিষ্কার করবে, তবে কিয়ামত পর্যন্ত যতগুলো লোক এই মন্দ পদ্ধতির উপর আমল করবে সবার গুনাহে সেও সমানভাবে অংশীদার হবে। এ থেকে এটাও জানা গেল যে নেককারদের সন্তান নেককার হওয়া আবশ্যক নয়, নেককারের সন্তানও খারাপ হতে পারে। কেননা হযরত আদম আলাইহি সালাতু ওয়াসালাম আল্লাহ পাকের সম্মানিত নবী ও সফিউল্লাহ, কিন্তু তার সন্তান কাবিল কতই না মন্দ হলো তা আপনারাই শুনলেন এতক্ষণ পর্যন্ত। সর্বদা প্রত্যেক ব্যক্তির উচিত যে নেককার সন্তানের জন্য আল্লাহ পাকের নিকট দোয়া ও প্রার্থনা করতে থাকা। এই ঘটনার দর্শক শ্রোতা অবশিষ্ট অংশে এভাবে এসেছে, যখন কাবিল হাবিলকে হত্যা করল তখন যেহেতু এর পূর্বে কোনো মানুষ মারা যায়নি, তাই কাবিল চিন্তিত ছিল যে ভাইয়ের লাশকে কি করবে। সুতরাং কয়েকদিন পর্যন্ত সেই লাশকে পিঠে নিয়ে ঘুরতে লাগলো। অতঃপর সে দেখলো যে দুটি কাক পরস্পর ঝগড়া করলো আর একটি অপরটিকে মেরে ফেললো, এবং জীবিত কাকটি তার ঠোঁট ও পায়ের নখ দ্বারা মাটি খনন করে একটি গর্ত করল আর এতে মৃত্যু কাকটিকে রেখে মাটি চাপা দিল। এই দৃশ্য দেখে কাবিল জানতে পারল যে মৃত লাশকে মাটিতে দাফন করা উচিত। সুতরাং সে কবর খনন করে এতে ভাইয়ের লাশকে দাফন করে দিল। কোরআনে পাকে চমৎকারভাবে ইরশাদ হয়েছে, সূরা মায়দা আয়াত নম্বর 31 কাঞ্জুল ইমান থেকে অনুবাদ, অতঃপর আল্লাহ একটি কাক পাঠালেন যা মাটি খনন করছিল, যাতে তাকে দেখিয়ে দেয় সে কিভাবে তার ভাইয়ের লাশ পুঁতে ফেলবে। সে বলল, হায় রে সর্বনাশ, আমি তো এই কাকের মতো হতে পারলাম না যে আমি আমার ভাইয়ের লাশ পুঁতে ফেলতাম। অতঃপর সে অনুতপ্ত হয়েই রইল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই ঘটনা থেকে শিক্ষা অর্জিত হলো মানুষ জ্ঞান অর্জনের জন্য ছোট থেকে ছোট ওস্তাদ এমনকি কাকের প্রতিও মুখাপেক্ষী। এ থেকে এটাও জানা গেল মানুষের উপর তার দুনিয়াবি জীবন যখন কোনো সমস্যা সৃষ্টি হয়ে যায় তখন আল্লাহ পাক এমন দয়ালু যে কোনো না কোনো উপায়ে এমনকি পশু পাখির মাধ্যমেও সমস্যার সমাধানের পথ দেখিয়ে দেন। আল্লাহ পাক আমাদেরকে ফেতনা থেকে, আল্লাহ পাক আমাদেরকে রক্তপাত থেকে, আল্লাহ পাক আমাদেরকে এমন ধরনের কাজকর্ম থেকে হেফাজত দান করুক। যদি আমরা কোরবানি করি বা কোরবানি করার আমাদের মন মানসিকতা আছে, সর্বোপরি আমাদেরকে চিন্তা করতে হবে আমার কোরবানিটা আল্লাহ পাকের দরবারে কিভাবে কবুল হতে পারে। আমি এমন কোন কাজ, এমন কোন আমল, এমন কোন চিন্তাভাবনা করতে পারি যার মাধ্যমে আমার এই কোরবানিটা আল্লাহ পাকের দরবারে কবুল হবে। হিংসা, বিদ্বেষ, রিয়া, লোক দেখানো, টাকার গরম, অহংকার, এগুলো থেকে বেঁচে আমাকে কোরবানির মন মানসিকতা তৈরি করতে হবে। আবার এমন চিন্তা ভাবনা করতে হবে যেন আমার কোরবানিটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়, এবং দোয়া করা উচিত, আল্লাহ তুমি আমাকে এই পরিমাণ সম্পদ সবসময় দিয়ে রাখো যেন আমি প্রতি বছর তোমার হুকুম এই কোরবানি আদায় করতে পারি। আরে সেই কোরবানি করতে গিয়ে অন্তর নফস এর যে চাহিদা রয়েছে, কি বলে নফস, বারবার চেক করা উচিত নিজের নফসকে। আল্লাহ পাক আমাদেরকে আদম আলী সালাতামের সেই সন্তানদের ঘটনা থেকে কোরবানি কিভাবে করব এবং আমাদের কোরবানিও যেন আল্লাহ তালার দরবারে কবুল হয়, ইখলাস যেন থাকে, আন্তরিকতা যেন থাকে, আল্লাহ তালার জন্যই কোরবানি হয়ে থাকে, এবং আমার এটা বিশেষ একটি ইবাদত, আল্লাহ তালার বড় এক নিয়ামত আমার উপরে, এই চিন্তাভাবনা করে যখন আমরা কোরবানির দিকে ধাবিত হব, তবে আমাদের অন্তর থেকে তখনই এই হিংসা, বিদ্বেষ, রিয়া, লোক দেখানো, টাকার গরম, এগুলো সব ধীরে ধীরে বের হয়ে যাবে। কোরবানি কার জন্য করছি? আল্লাহর জন্য, রবের জন্য। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা দর্শক এই অনুষ্ঠানে যদি ধারাবাহিকভাবে আপনারা অংশগ্রহণ করেন থাকেন, তবে প্রতিটা পর্বে কোন জমানায় কেমন করে কিভাবে এই কোরবানির ইতিহাস, কোরবানির ঘটনা এসেছে তা আমরা অবশ্যই জানতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে প্রতিটি পর্ব মনোযোগ সহকারে দেখা, ইলমে দিন অর্জন করা এবং সে মোতাবেক আমল করার সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আগামী পর্বেও চমৎকার কিছু ঘটনা রয়েছে, কোরআনে পাকের আয়াত, হাদিসে মোবারকা এবং চমৎকার এক টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।